ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আজ বুধবার রাতে কংগ্রেসের যৌথ অধিবেশনে যে ভাষণ দিতে যাচ্ছেন তাতে আশা করা হচ্ছে তিনি অন্যান্য দেশের সঙ্গে তাঁর সম্পৃক্ততার লক্ষ্য এবং বিশ্ব মঞ্চে নেতৃত্বের ভূমিকা নেওয়া সম্পর্কে আলোচনা করবেন। ভাষণের প্রাক্কালে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেন, পররাষ্ট্র নীতি সম্পর্কে বাইডেনের মন্তব্যে থাকবে বিশ্বে আবারও আমেরিকার আসন গ্রহণ, দেশ হিসেবে আমাদের মূল্যবোধ। তিনি বলেন, প্রেসিডেন্ট সম্ভবত পররাষ্ট্রনীতির অগ্রাধিকার সম্পর্কে কথা বলবেন, যার মধ্যে থাকবে চীনের সঙ্গে আমাদের যোগাযোগের বিষয়টিও। মিত্রদের সঙ্গে অধিকতর কাজ করার বিষয়ে বাইডেন প্রশাসনের গুরুত্ব আরোপ, যার মধ্যে রয়েছে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়ে এ মাসেই নেটো সদস্যদের সঙ্গে সমন্বয় রক্ষা করা। এই নীতি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 4 বছরের পররাষ্ট্রনীতি থেকে ভিন্ন, যেখানে কেবলমাত্র যুক্তরাষ্ট্রের স্বার্থের উপরই জোর দেওয়া হয়েছিল। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বাইডেনকে হাউস চেম্বারে আমন্ত্রণ জানিয়েছেন এই ঐতিহাসিক মুহূর্তের চ্যালেঞ্জ এবং সুযোগ সম্পর্কে তাঁর দৃকশক্তি তুলে ধরার জন্য। প্রেসিডেন্ট এই ভাষণ এমন এক সময় দিচ্ছেন যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের 100 দিন পূর্ণ হতে চলেছে। সাকি বলেন, অভ্যন্তরীণ কর্মসূচির বিষয় বাইডেন তার মূল নীতি বিষয়ক উদ্যোগে তুলে ধরবেন, শিক্ষা ও শিশু পরিচর্যার বিনিয়োগ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে ঘরের বাইরে মাস্ক পরা সম্পর্কিত সরকারি পরামর্শ থেকে অব্যাহতি দেওয়া হল টিকাপ্রাপ্ত লক্ষ লক্ষ আমেরিকানকে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সেন্টার বা CDC বলছে যে যারা COVID-19 প্রতিরোধক পূর্ণাঙ্গ টিকা নিয়েছেন তাঁদের ভিড়ের জায়গা ছাড়া বাড়ির বাইরে আর কোথাও মাস্ক পরার প্রয়োজন নেই। এই ঘোষণার অল্প পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের উত্তর প্রাঙ্গণে এসে বলেন, CDC এই ঘোষণা দিতে পেরেছে কারণ আমাদের বিজ্ঞানীরা এই উপাত্তে সন্তুষ্ট যে এই ভাইরাসে সংক্রমিত হওয়া কিংবা অন্যকে সংক্রমিত করার আশঙ্কা খুবই কম। মঙ্গলবার পর্যন্ত CDC হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রায় 30% মানুষ সম্পূর্ণভাবে টিকা নিয়েছেন এবং 42% অন্তত একটি ডোজ টিকা নিয়েছেন। ওদিকে ভারতে করোনা ভাইরাস সংক্রমণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে এবং সেখানে মৃতের সংখ্যা 2 লক্ষ ছাড়িয়ে গেছে। আজ সেখানকার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে যে একদিনই সেখানে এই অণুজীবে সংক্রমিত হয়ে মারা গেছেন 3,293 জন, যা একদিনে সেখানে মৃতের রেকর্ড ভঙ্গ করেছে। একদিনে সংক্রমণের রেকর্ডও আগেকার সংক্রমণের রেকর্ড ছাড়িয়ে গেছে। আজ সেখানে মোট সংক্রমিত রোগীর সংখ্যা ছিল 3,60,960 জন। এদিকে আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী জানাচ্ছেন, ভারতে ত্রুটিপূর্ণ পরিকল্পনার জন্য করোনার প্রতিষেধক দানের প্রক্রিয়া প্রায় ভেঙে পড়েছে।
ভারতে ত্রুটিপূর্ণ পরিকল্পনার জন্য করোনা প্রতিষেধক দানের সমগ্র প্রক্রিয়াটাই ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এতদিন ধরে করোনার প্রতিষেধক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফায় দেওয়া হচ্ছিল যথাক্রমে স্বাস্থ্যকর্মী ও ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত লোকেদের, তারপর 60-ঊর্ধ্ব মানুষদের ও 45 থেকে 60 বছর কিন্তু অসুস্থদের, এবং তারও পরে 45 বছরের বেশি সকলের। এখন সরকার ঘোষণা করেছে 1 মে থেকে 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিকদের প্রত্যেককে করোনার প্রতিষেধক দেওয়া হবে। তার জন্য আজ বুধবার 28 এপ্রিল বেলা 4টে থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। শুধুমাত্র সরকারি কোউইন পোর্টাল এবং আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন না হলে টিকা পাওয়া যাবে না। এমনিতেই প্রতিষেধকের চূড়ান্ত আকাল, প্রতিটি প্রতিষেধক কেন্দ্রে নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে, কোথাও 200 কোথাও 250 সংখ্যা পার হয়ে গেলেই আর কাউকে টিকা দেওয়া হচ্ছে না। ভোর থেকে বয়স্ক ও অসুস্থ মানুষেরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন টিকা নেওয়ার জন্য। এক একটা কেন্দ্রে কয়েক হাজার করে লোকের ভিড়, কিন্তু তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এরকম অবস্থাতেই সবার জন্য প্রতিষেধক ব্যবস্থা শুরু করে দেওয়া হলো। আজ বেলা 4টার সময় দুটি সরকারি পোর্টাল ও অ্যাপ খোলা মাত্রই ব্যবহারকারীদের চাপে অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা ভেঙে পড়ে। বেশ কিছুক্ষণ পরে সেগুলো ঠিক হলেও এরপরে কী হবে জানা নেই। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন, যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের সেকেন্ড ডোজের নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। এর সঙ্গে রয়েছে অক্সিজেনের হাহাকার এবং করোনা সংক্রমণের ফলে মৃত্যুর মিছিল। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশ, চীন, রাশিয়া কিংবা অন্য কোনো সূত্র থেকে আগামী 15 দিনের মধ্যে কোনো টিকা পাচ্ছে না বলে সংবাদদাতাদের জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে করোনা ভ্যাকসিন না পাওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ, চীন, রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকেও করোনা ভ্যাকসিন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেছেন, কমপক্ষে 15 দিনের আগে কোনো দেশ থেকে ভ্যাকসিন পাওয়ার কোনো সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্রের 6 কোটি ডোজের মতো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন উদ্বৃত্ত রয়েছে বলে জানিয়ে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে বলে তারা জানিয়েছেন। ভারতের সাথে এখনও যোগাযোগ করা হলেও তাদের দিক থেকে কোনোই জবাব পাওয়া যায়নি বলে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব জানিয়েছেন।
দুই সপ্তাহের আগে কিছু পাওয়া যাবে না, 2 সপ্তাহ লাগবে মিনিমাম।
আমরা আমেরিকার থেকে আনার চেষ্টা, আমেরিকা নাকি অনেক সাল সারপ্লাস অস্ট্রাজেনেকা আছে,
60 মিলিয়ন
আমরা ওইটার ওদের রিকোয়েস্ট করি, আমরা যেখান থেকে পাই সেখান থেকে আনার চেষ্টা করি। ইন্ডিয়ার সাথে আলাপ কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছি এবং ইন্ডিয়াকে বলেছি যে আমরা, তোমরা যদি পুরোটা না দাও তাহলে আমাদের ইমিডিয়েট নিড আছে এত মিলিয়ন, 3 মিলিয়ন আর সামথিং, এইটা ইমিডিয়েটলি দাও, না এখন তাদের রেসপন্স পাইনি।
চীন এবং রাশিয়ার দুটো ভ্যাকসিন অর্থাৎ রাশিয়ার স্পুটনিক ভি এবং চীনের সিনোফার্মের ভ্যাকসিন বাংলাদেশি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে উৎপাদনের উদ্যোগকে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা কমিটির একটি বৈঠকে ওই অনুমোদন দেওয়া হয় বুধবার। করোনা সংক্রমণ মোকাবেলায় দেশে চলমান লকডাউনের মেয়াদ 28 এপ্রিলের পরে আরও 1 সপ্তাহ অর্থাৎ 5 মে পর্যন্ত বাড়ানোর নির্দেশ নেওয়া জারি করেছে সরকার। তবে দোকানপাট খোলা রাখাসহ এবারের লকডাউন অনেক শিথিল হবে বলে কর্মকর্তারা বলছেন। তবে গণপরিবহন না চালানো সহ অন্যান্য নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এদিকে করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলীয় সূত্রে বলা হয়েছে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 77 জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন 2,955 জন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা শুনছেন বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। ইউরোপীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য আমেরিকান মিত্ররা বলছেন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বের ওপর আবারও আস্থা স্থাপনের বিষয়ে হোয়াইট হাউসে তাঁর এই প্রথম 100 দিনে অনেক কিছু করেছেন। তবে যেমনটি বিশ্লেষক এবং কূটনীতিকরা বলছেন, বিশ্বব্যাপী কর্তৃত্ববাদের উত্থানের বিরুদ্ধে তাঁর অবস্থান সহ তাঁর পররাষ্ট্রনীতির প্রধান সব লক্ষ্য সম্পর্কে সহমত সত্ত্বেও তাঁরা এখনও বাইডেন প্রশাসনকে মাপছেন, মাপছে আমেরিকার বৈরীপক্ষরাও। তারা বলছেন, 78 বছর বয়সী বাইডেন এরই মধ্যে দেখিয়েছেন ওভাল অফিসের পরিবর্তন কি করে এমন তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনতে পারে, যেখানে আরও সাফল্যের প্রতিশ্রুতি রয়েছে কেবলমাত্র যুক্তরাষ্ট্রের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই। যুক্তরাষ্ট্রের নেতা বহুপাক্ষিক সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য যে সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টার উপর জোর দিচ্ছেন সে বিষয়ে ইউরোপ এবং এশিয়ার পর্যবেক্ষকরা তাঁর প্রশংসা করছেন। তারা বলছেন, এই যে নতুন করে জোটের প্রতি বাইডেনের গুরুত্ব প্রয়োগ, তা তাঁর সদ্য প্রাক্তন পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্প থেকে একেবারে ভিন্ন। রাশিয়া আজ বুধবার স্লোভাকিয়া এবং বাল্টিক অঞ্চলের দেশ এস্তোনিয়া, লাতভিয়া এবং লিথুয়ানিয়ার 7 জন কূটনীতিককে বহিষ্কার করেছে। রুশ দূতাবাসের কর্মকর্তাদের বহিষ্কারের পর রাশিয়া এই পাল্টা ব্যবস্থা নিল। রাশিয়া এই 4টি দেশের 7 জন কূটনীতিককে 1 সপ্তাহের মধ্যে মস্কো ত্যাগের নির্দেশ দিয়েছে। রাশিয়া বলছে, এই দেশগুলো চেক প্রজাতন্ত্রের সঙ্গে এক ধরনের একাত্মতা প্রকাশ করেছে যখন দেশটি গত সপ্তাহে রাশিয়ার কূটনৈতিক কর্মীদের বহিষ্কারের নির্দেশ দেয়। চেক প্রজাতন্ত্রের অভিযোগ হল 2014 সালে একটি অস্ত্র গুদামে বিস্ফোরণের ব্যাপারে রুশ গোয়েন্দারা জড়িত ছিল, তবে মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে। এস্তোনিয়া, লাতভিয়া এবং লিথুয়ানিয়া হচ্ছে রাশিয়ার তীব্রতম সমালোচকদের অন্যতম, যারা সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসে এবং 2004 সালে ইউরোপীয় ইউনিয়ন ও নেটোর সদস্য হয়। পোল্যান্ড এ মাসের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের সমর্থনে 3 জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ এবং যুক্তরাষ্ট্রের সরকারি কম্পিউটার নেটওয়ার্ক সোলার উইন্ড হ্যাকিংয়ে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রায় সপ্তাহ দুয়েক আগে 10 জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল। রাশিয়া পাল্টা ব্যবস্থা হিসেবে 5 জন পোলিশ কূটনীতিককে সে দেশ ত্যাগের নির্দেশ দেয়। ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যে ইরাকি কুর্দিরা, তারা এখন ইরান সমর্থিত শিয়া মিলিশিয়াদের কাছ থেকে নতুন এক হুমকির ব্যাপারে উদ্বিগ্ন। স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং বিদেশি সৈন্য যেসব ঘাঁটিতে রয়েছে সেগুলো লক্ষ্য করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনেকগুলো রকেট এবং ড্রোন আক্রমণ চালানো হয়েছে। এইসব আক্রমণে একজন ঠিকাদার এবং একজন তুর্কি সৈন্য নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতি জানিয়েছে যে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত সপ্তাহে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী মাসরুর বারজানিকে টেলিফোন করে ইরাক এবং ইরাকি কুর্দিস্তান অঞ্চলের স্থিতিশীলতা সম্পর্কে ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেন। ওই বিবৃতিতে বলা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী 14 এপ্রিল এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের উপর হামলা সহ ইরাক, যুক্তরাষ্ট্র এবং জোট বাহিনীর উপর ক্রমাগত আক্রমণ নিয়ে কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী এ বিষয়ে সহমত হয়েছেন যে এই সব আক্রমণ ইরাকি সার্বভৌমত্বের ঘৃণ্য লঙ্ঘন। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলছেন আমেরিকার পররাষ্ট্রনীতির মূল বিষয় হচ্ছে সুশাসনের মাধ্যমে বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষিত করা এবং যুক্তরাষ্ট্রের সরকারের US Government's Young African Leadership Initiative এর প্রাক্তনীদের সঙ্গে মঙ্গলবার তার উদ্বোধনী অনুষ্ঠানে এই বিষয়গুলো তিনি তুলে ধরেন। তাছাড়া তিনি নাইজেরিয়ার প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল দেখা করেছেন এবং 90 মিনিট পর কেনিয়ার প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তার ভার্চুয়াল বৈঠক হয়েছে। তিনি উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গে করোনা ভাইরাস মহামারী মোকাবিলায় তাঁদের প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে আমাদের আজকের পরিবেশনাগুলো একে একে শুরু করা যাক। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদনে তিনি বলেছেন,
ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসমে আজ ভূমিকম্প অনুভূত হয়। সেই সঙ্গে আজ বুধবার সকাল 7:53 নাগাদ কেঁপে ওঠে পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গে ও কলকাতাতেও ভূকম্পন অনুভূত হয়। কম্পনের উপকেন্দ্র অসমের তেজপুর। জানা গেছে গুয়াহাটি থেকে 160 কিলোমিটার উত্তর পূর্বের উপকেন্দ্র, রিক্টার স্কেলে মাত্রা ছিল 6.7, প্রায় 27 সেকেন্ড কলকাতায় স্থায়িত্ব হয় কম্পন। আজ বুধবার সকালে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা সহ বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হয়েছে রাজ্যের মুর্শিদাবাদ জেলাতেও। যদিও এখনও পর্যন্ত কোন রকমের জীবনহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই। আলিপুরদুয়ার, কোচবিহারের মানুষ রাস্তায় বেরিয়েও পড়েন। আবহাওয়াবিদ সুজীব কর জানান, ইয়োসিন হিঞ্জরেখা বরাবর হওয়ায় কম্পনের প্রভাব পড়ে কলকাতায়। যদিও যে এলাকা জুড়ে ভূকম্পন অনুভূত হয়েছে তা দুর্বল, কাজে একেবারে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গরমের দাবদাহে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়েছে উত্তর ভারতে। এদিকে উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় চ্যুতিরেখা বরাবর উষ্ণতার ব্যাপক তারতম্য হয়, আর এ কারণে ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানান তিনি। হিঞ্জরেখার উপরেই অবস্থিত কলকাতা, হিঞ্জরেখা বরাবর কম্পন আগামীতে হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সরকারি হাসপাতালে নমুনা পরীক্ষায় অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, তারপরও যেন কমছে না ভিড়। এই অবস্থায় চট্টগ্রামে শুরু হয়েছে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে নমুনা সংগ্রহের কাজ। 75 বছর বয়সী বৃদ্ধা মঞ্জু বসু 14 দিন ধরে জ্বরে ভুগছেন তিনি। সরকারি হাসপাতালে করোনা পরীক্ষার জন্য যেতে চান না, দূরত্ব এবং নানা ঝাঁকি ঝামেলার জন্য।
জ্বর আছে, কিছু কিছু হচ্ছে না সেই জন্য।
মঞ্জু বসুর মতো প্রতিদিনই ভ্রাম্যমান গাড়িতে নমুনা পরীক্ষা দিতে ভিড় করছেন অনেকেই।
ওর মার আসলে আজকে এক সপ্তাহে 10 দিন ধরে জ্বর, ওরও আজকে 2 দিন ধরে জ্বর আসছে, ওই জন্য ওরও টেস্ট করতে আসছি। এখানে আসার আসছে যে মনে করছি ঝামেলা কম, কাছের মধ্যে আছে।
তো বিআইডিডি বা অন্য যেটাই বলেন, অনেকটা দূরে ক্লাস হচ্ছে, ওখানে অনেক মানুষের ভিড়, তো সেখানে হয়তো বা সংক্রমণের আশঙ্কাটা আরো একটু বেশি থাকে, সেই জন্য এখানে আসে।
আমার এটা পার্শ্ববর্তী আমার এলাকা, তো আমার কাছাকাছি একটা বুথ বসছে, সেই জন্য আমি এখানে আসছি।
আমাদের বাসা থেকে কাছে আছে, মানুষ কম, ওই জন্য না হলে কিন্তু আমাকে পাশ দিয়ে থেকে দিছিল যে জেনারেল হাসপাতালে।
স্বাস্থ্য দপ্তরের সহায়তায় ভ্রাম্যমান এই গাড়ির মাধ্যমে প্রতিদিন নমুনা সংগ্রহ করা হচ্ছে অন্তত 30টি। নমুনা দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তা অন্তহীন ফাউন্ডেশনের পরিচালক শরফুদ্দিন চৌধুরী কাজল।
এ পর্যন্ত আমরা এর পর আসে আজকে পর্যন্ত প্রায় 300 করোনার নমুনা সংগ্রহ করছি। প্রতিদিন 30টা করে আমরা একটা ডিসপেন্সারি থেকে করোনার নমুনা সংগ্রহ করে থাকি। তার মধ্যে আমরা যারা অসহায় দরিদ্র ওনাদেরকে আমরা ফাউন্ডেশন থেকে বিনামূল্যে করোনার নমুনা সংগ্রহ করে থাকি। আর এই পর্যন্ত আমাদের এখানে প্রায় 25% উপরে আপনার পজিটিভ রুগী শনাক্ত করা হয়। আর যারা পজিটিভ হয় ওনাদেরকে আমরা 48 ঘন্টার ভিতরে মোবাইলে জানিয়ে দেওয়া হয়।
প্রতিদিনই রুগীর চাপ বাড়ছে বলে জানান উদ্যোক্তারা, কিন্তু পর্যাপ্ত কিট না থাকায় সমস্যা হচ্ছে বলে জানান তারা। প্রান্তিক ও হতদরিদ্র জনগোষ্ঠীকে সহায়তায় সপ্তাহে 6 দিন ভ্রাম্যমান এই গাড়িতেই নমুনা সংগ্রহ করা হচ্ছে বলে জানান উদ্যোক্তারা। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
বাংলাদেশের কিন্তু বড় বড় স্থানে এই জলবায়ু সংক্রান্ত কাজের জন্য প্রশংসা পেয়েছেন, তার সঙ্গে আমরা আজ কথা বলবো। শাহ রাফায় চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হয়েছে ঢাকা থেকে। রাফায় চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ সেলিম ভাইয়া আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।
আমি আসলে খুব বড় কোন প্রশ্ন করছি না, একদম সহজ প্রশ্ন যে জলবায়ুর পরিবর্তনের যে বিরূপ প্রভাব বাংলাদেশ তার সবচেয়ে মানে অন্যতম প্রধান একটি ক্ষতিগ্রস্ত দেশ, এটা আমরা সবাই জানি। তো আপনারা কি করছেন, আপনার সংগঠন আমি জানি বাংলাদেশ,
সমস্যাটা হচ্ছে যে জলবায়ু, এই যে ক্লাইমেট চেঞ্জ যে টপিকটা আছে এটা কিন্তু অনেক বড় একটা টপিক, যেটার কারণে কি হয় এমন কমপ্লিকেটেড আপনার শব্দ বা বাক্য মানে ব্যবহার করা হয় যেটার জন্য কিন্তু পৃথিবীর বেশিরভাগ মানুষই কিন্তু এটা বুঝতে পারে না। এবং তখন কি হয় যে একটা ছোট অংশ আর কি এই বিষয় নিয়ে তখন কাজ করতে পারে, কিন্তু তখন আসলে প্রশ্নটা জাগে যে সাধারণ জনগণ আপনার জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কি কাজ করতে পারে। সেখানেই আর কি আমরা আসি ফার্স্ট স্টেপস এর মাধ্যমে, যে আমাদের কাজটা মেইনলি হচ্ছে যে আমরা জানি যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, যে আপনার 2 ডিগ্রি সেলসিয়াস এর যে এটা আছে ওটা এখনো রিচ হচ্ছে না, এবং বাংলাদেশের মতন মানে যেরকম দরিদ্র এবং হচ্ছে ক্লাইমেট ভালনারেবল দেশ আছে, এই ক্ষেত্রে দিয়ে আমরা কি কি করতে পারি এই বিষয় নিয়ে আর কি ফুড স্টেপস মেইনলি কাজ করে থাকে। যে এই জলবায়ু পরিবর্তনের যে টপিকটা এটা শুধুই আপনার রাষ্ট্রপ্রধান বা পলিটিশিয়ানস বা আপনার বলেন যে এক্সপার্টস প্রফেসর্স এদের জন্যই শুধু না, সাধারণ জনগণ কি করতে পারে এটা নিয়ে এখানে আর কি আমরা ফুড স্টেপস এর মাধ্যমে যেটা করেছি, যে আপনার ডিজাস্টার রেজিলিয়েন্স প্রোগ্রাম DRP নামে একটা প্রোগ্রাম আমরা তৈরি করেছি, যেখানে আপনার ইউথ ভলেন্টিয়ার বলেন বা আপনার বলেন যে মানে নর্মাল যে এইজের ভলেন্টিয়ার আছে তারাও এসে বিভিন্ন ধরনের জলবায়ু পরিবর্তন বিষয়ক কাজে যোগ দিতে পারে। যেরকম হচ্ছে কি কি থাকতে পারে, যে আপনার যেরকম আমরা যে কাজগুলা করি, যেরকম হচ্ছে আপনার জলবায়ু পরিবর্তনের জন্য যে একটা বড় ঝামেলা হচ্ছে যে ঘর বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা কিভাবে ক্লাইমেট রেজিলিয়েন্ট হাউজিং বানাতে পারি, আমরা আমাদের কৃষকদেরকে কিভাবে সাপোর্ট দিতে পারি যাতে বন্যার কারণে মানে ওদের ফসলগুলো যাতে নষ্ট না হয়, তারপর আমরা বন্যার পানিকে কিভাবে খাবার পানিতে রূপান্তরিত করতে পারি, এবং মহিলা এবং রুরাল এরিয়াসে যে মহিলা যারা আছে তাদেরকে কিভাবে শিখাতে পারি এটাকে একটা বিজনেস মডেল হিসেবে কাজ করাতে, এগুলা বিষয় নিয়ে আমরা আর কি সাধারণ জনগণকে স্পেশালি ইউথদেরকে আর কি ইনভলভ করি, যাতে ওদের একটা আইডিয়া এবং এক্সপিরিয়েন্স থাকে যে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ওদেরও একটা ইম্প্যাক্ট যাতে এখানে প্রভাবটা পড়ে আর কি।
আপনি অংশ নিয়েছিলেন, আপনি কি মোটামুটি একটা আইডিয়া দিতে পারবেন যে এই সম্মেলন, যুক্তরাষ্ট্রের উদ্যোগে যে সম্মেলন চলছে, এখান থেকে বাংলাদেশ কতটুকু বা কিভাবে উপকৃত হবে বলে মনে হচ্ছে?
প্রথমত আমি একটা বলবো যে একটা বড় একটা অ্যাডভান্টেজ যেটা হয়েছে, একটা পজিটিভ নিউজ যেটা হয়েছে ক্লাইমেট চেঞ্জের সিনারিওতে, যে যুক্তরাষ্ট্র কিন্তু এখন আবার ফেরত এসেছে আপনার প্যারিস ক্লাইমেট ট্রিটিতে, যেখানে আপনার চার বছর ধরে ছিল না, আপনার আপনার জো বাইডেন আসার পরই কিন্তু এখন ঢুকতে পেরেছে, ট্রাম্পের গভর্নমেন্টের সময় কিন্তু বের হয়ে গিয়েছিল। এবং আমরা ভালো করে জানি যে যুক্তরাষ্ট্রের প্রেজেন্সটা কত ইম্পর্টেন্ট হয়, যেরকম এখন কিন্তু ক্লাইমেট সামিটটা হচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রের জো বাইডেনের আন্ডারেই কিন্তু এখন হচ্ছে এই সামিটটা, যেটা গ্লাসগোতে আপনার নভেম্বরে গিয়ে হবে। এবং আরেকটা বিষয় নিয়ে আমি বলতে চাই যে আরেকটা যে ইয়ে ছিল, মানে আপনার যে কিয়োটো প্রোটোকল, কিয়োটো প্রোটোকলও কিন্তু ওভাবে করে কাজ করতে পারেনি, যেহেতু যুক্তরাষ্ট্র কিন্তু ওখান থেকে বের হয়ে গিয়েছিল এই ক্ষেত্রে। তো যুক্তরাষ্ট্র যে আবার ঢুকেছে এটা কিন্তু একটা বড় একটা ম্যাসিভ একটা পজিটিভ নিউজ, কারণ এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আছে যে যুক্তরাষ্ট্র ইজ অলসো ওয়ান অফ দ্য বিগেস্ট এমিটার্স অফ কার্বন ডাইঅক্সাইড এই ক্ষেত্রে, উইথ ওয়ান অফ দ্য লার্জেস্ট কার্বন ফুটপ্রিন্টস। সো ওদের এখানে একটা বড় রোল প্লে করার আছে, যেটার জন্য বাংলাদেশের জন্য একটা বড় পজিটিভ নিউজ, যেখানে হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাইমেট মানে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টার্স যারা, তারাই এখানে এসেছে, দে আর টেকিং দ্য রেসপন্সিবিলিটি। এবং ওই রেসপন্সিবিলিটি পাওয়ার নেওয়ার জন্য যেটা হবে যে বাংলাদেশের মতন যে ক্ষতিগ্রস্ত দেশ আছে তারা উপকৃত হবে, whether it be আপনার ফান্ডিং এর থ্রুতে, whether it be টেকনোলজি এর থ্রুতে, রিসার্চ এর থ্রুতে, এইখান দিয়ে যুক্তরাষ্ট্র একটা বড় রোল প্লে করতে পারবে। এবং যুক্তরাষ্ট্র দেখে অন্যরাও কিন্তু এখন আরো মানে অনুপ্রেরণা পাচ্ছে যে এটা ওদের একসাথে এখন যোগ হয়ে আরো কাজ হবে। এবং আমরা যাতে ২০৩০ এর মধ্যে আমাদের যে গেম প্ল্যানটা রেডি ছিল ওটা যাতে আমরা ইউজ করতে পারি এই ক্ষেত্রে। তো যুক্তরাষ্ট্র একটা বড়
শেষ প্রশ্ন যেটি সেটা হলো তরুণ সমাজ, বাংলাদেশের তরুণ প্রজন্ম জলবায়ু পরিবর্তনের এফেক্ট নিয়ে কিভাবে কাজ করছে, এবং বাংলাদেশের যে সবচেয়ে স্পর্শকাতর এলাকাগুলো যেরকম রোহিঙ্গা জনগোষ্ঠীর যে এলাকা, তারপরে দক্ষিণ অঞ্চলের যে সমুদ্রের উপকূলবর্তী এলাকা, এইসব জায়গায় সবচেয়ে ঝুঁকিতে রয়েছে জলবায়ু পরিবর্তনে, তো তরুণ প্রজন্ম কিভাবে সহায়তা করছে এই ঝুঁকি মোকাবেলার বিষয়ে?
জি, আমি যেটা বললাম যে তরুণ প্রজন্মকে এখন বাংলাদেশের ক্ষেত্রে তরুণ প্রজন্মকে কিন্তু আপনার মাঠে নামতে হবে জলবায়ু পরিবর্তনের কাজে। এখন কিন্তু মানে আমাদের ক্ষেত্রে অ্যাডভোকেসি কিন্তু এখন আর ওই সময়টা নেই, যেহেতু ইম্প্যাক্ট গুলো অলরেডি হচ্ছে, আমাদেরকে বাঙালি তরুণ যারা আছে আমাদের মাঠে নামতে হবে। আমরা কিন্তু মাঠে নেমে আছি, কিন্তু এরকম অনেক গ্রাসরুট অর্গানাইজেশন আছে যারা কিন্তু কাজ করছে বিভিন্ন এনজিও আইএনজিও এদের সাথে। এবং এই যে আপনার যে রোহিঙ্গা ক্যাম্প যেটা বলেন, সাতক্ষীরা খুলনা এরকম এরিয়া যদি বলেন, ওখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজ চলে যাচ্ছে, শুধুমাত্র আপনার মানুষের জন্য না, বাট ইকোসিস্টেম প্রোটেকশনের ক্ষেত্রেও কিন্তু ওরকম কাজ চলে যাচ্ছে। এবং এই বিষয়টা অনেক আনন্দের বিষয় হচ্ছে যে যে আমাদের দেশে যারা তরুণ আছে এরা ইম্প্যাক্টটা দেখে কিন্তু আমাদের দেশে কার্বন ফুটপ্রিন্টটাও কিন্তু কমিয়ে আনছে, অথচ যদিও আমরা কিন্তু কার্বন ফুটপ্রিন্ট আমাদের দেশের জন্য অনেক কম এখানে। তো বাংলাদেশি তরুণ, বাংলাদেশ দেশ হিসাবে ক্যান বি অ্যান এক্সাম্পল অন্যান্য দেশের জন্য কার্বন ফুটপ্রিন্টটা কিভাবে কমানো যায়, বাংলাদেশি তরুণরা ওই ওই রোলটা কিন্তু প্লে করছে। এখন এটাই হচ্ছে মেইন গেম, যেটা হচ্ছে যে আপনার আমাদেরকে কিন্তু দেখাতে হবে পুরো বিশ্বকে যে আমরা কার্বন ফুটপ্রিন্টটা কিভাবে কমাতে পারি, যাতে আমরা আমাদের 1.5 ডিগ্রি সেলসিয়াস এর যে গোলটা
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে এক ভাষণে ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র পয়লা মে তারিখের মধ্যে আফগানিস্তান থেকে চূড়ান্ত সেনা প্রত্যাহার কর্মসূচি শুরু করবে, যা এবছরের 1 সেপ্টেম্বরের নাগাদ শেষ হবার কথা। প্রায় 20 বছর আগে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী আফগানিস্তান থেকে ভবিষ্যতের সন্ত্রাসী হামলা প্রতিহত করতে আল কায়দা সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করার লক্ষ্যে সেখানে গিয়েছিল। প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমাদের লক্ষ্য ছিল স্পষ্ট ও সঙ্গত, তবে এখন আমেরিকান সেনাদের ঘরে ফেরার সময় হয়েছে। তিনি বলেন, বিগত বছরগুলিতে সন্ত্রাসী হুমকি পরিবর্তিত হয়েছে, তেমনি আমাদের সাড়াতেও পরিবর্তন আনা হয়েছে। জো বাইডেন,
metastasizing around the globe. Al-Shabaab in Somalia, Al-Qaeda in the Arabian Peninsula, Al-Nusra in Syria, ISIS attempting to create a caliphate in Syria and Iraq and establishing affiliates in multiple countries in Africa and Asia. We'll reorganize our counterterrorism capabilities and the substantial assets in the region to prevent reemergence of terrorists. We'll hold the Taliban accountable for its commitment not to allow any terrorist to threaten the United States or its allies from Afghan soil. The Afghan government has made that commitment to us as well, and we'll focus our full attention on the threat we face today.
তাদের হুমকি এখন আরো এলোমেলো এবং বিশ্বজুড়ে তাতে পরিবর্তন এসেছে, যেমন সোমালিয়ায় আশাবাব, আরব উপদ্বীপে আল কায়দা, সিরিয়ায় আল নুসরা, সিরিয়া ও ইরাকে আইসিসদের খেলাফত করার প্রয়াস এবং এশিয়া ও আফ্রিকার বহু দেশে অঙ্গ সংগঠন প্রতিষ্ঠা করা। প্রেসিডেন্ট বাইডেন সন্ত্রাস বিরোধী কৌশলের ব্যাখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র সে কারণেই তাদের কৌশলে পরিবর্তন আনছে। তিনি বলেন, তাঁর কথায়, এই অঞ্চলের সন্ত্রাসীদের পুনরুত্থান প্রতিহত করতে আমরা সন্ত্রাস বিরোধী কর্মক্ষমতা ও প্রচুর পরিমাণে সম্পদের পুনর্বিন্যাস ঘটাব। আফগানিস্তানের মাটি থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সন্ত্রাসীরা কোনো হুমকি দেবে না সেই প্রতিশ্রুতি ভাঙার জন্য তালিবানদের দোষী সাব্যস্ত করব। আফগান সরকারও আমাদের সেই প্রতিশ্রুতি দিয়েছে এবং আমরা যে হুমকি আজ মোকাবেলা করছি তার প্রতি পুরো মনোযোগ নিবদ্ধ করব। প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর পুরুষ ও মহিলা সদস্য যারা আফগানিস্তানে বীরত্ব, সাহসিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও সহায়তার কথা ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের মিত্র ও অংশীদার যারা আফগানিস্তানে প্রায় 20 বছর ধরে অবদান ও ত্যাগ স্বীকার করেছেন এবং কাঁধে কাঁধ রেখে শরিক হয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি স্পষ্ট করেই জানান, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সামরিক দিক দিয়ে সংশ্লিষ্ট না থাকলেও সেখানে সহায়তা প্রদান অব্যাহত রাখবে। তিনি বলেন, তার কথায়, আমরা আফগান জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর প্রতি সহায়তা অব্যাহত রাখব। প্রেসিডেন্ট বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, রাশিয়া, চীন, ভারত ও তুরস্ক সহ এই অঞ্চলের অন্যান্য দেশগুলির প্রতি আফগানিস্তানের সহায়তায় এগিয়ে আসার আবেদন জানাচ্ছে। তিনি বলেন, আফগানিস্তানের স্থিতিশীল ভবিষ্যৎ গড়তে প্রতিটি দেশের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। প্রেসিডেন্ট বাইডেন বলেন তার কথায়, আফগানিস্তানের লড়াই কোনোদিনই বহু শতাব্দীর কোন পরিকল্পনা নয়। আমাদের উপর হামলা হয়েছে, আমরা স্পষ্ট লক্ষ্য নিয়ে লড়াই করেছি, আমাদের লক্ষ্য হাসিল হয়েছে। বিন লাদেন আজ মৃত এবং আল কায়দা আফগানিস্তানে পরাস্ত হয়েছে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Voice of America, Washington. শুরু হলো বাংলা অনুষ্ঠান।
Voice of America.